নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, জীবনবাণীর আলোচনার সম্ভার নিয়ে আমরা উপস্থিত। সময় হয়ে গিয়েছে, আর দেরি নয়, আপনার হৃদয় দুয়ার খুলে শ্রবণ করুন জীবনবাণী। আমরা প্রত্যেকেই জানি বাইবেল হলো ঈশ্বরের বাক্য, এবং ঈশ্বরের বাক্য আমাদের কাছে আয়না স্বরূপ। পবিত্র বাইবেল দুই ভাগে বিভক্ত, এক পুরাতন নিয়ম, দুই নতুন নিয়ম। এই বাইবেলের মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশ করেছেন পরিত্রাণের তত্ত্ব। আর এ সম্পর্কে জানতে হলে আপনাকে নিশ্চয়ই শুনতে হবে আজকের জীবনবাণী অনুষ্ঠান।
তোমাদের কাছে এসে আমাকে করেছো আপন, খ্রিস্টকে ভালোবেসে আজ আনন্দে ভরে ওঠে মন। তোমাদের কাছে এসে আমাকে করেছো আপন, খ্রিস্টকে ভালোবেসে আজ আনন্দে ভরে ওঠে মন। আমাদের প্রভু যে মহান, প্রেমে সপি মন প্রাণ। আমাদের প্রভু যে মহান, তার প্রেমে সপি মন প্রাণ। অনন্ত জীবন কথা, অনন্ত জীবন কথা, প্রচারিব দেশ বিদেশে আজ আনন্দে ভরে ওঠে মন। তোমাদের কাছে এসে আমাকে করেছো আপন, খ্রিস্টকে ভালোবেসে আজ আনন্দে ভরে ওঠে মন। চোখে ভাই উজ্জ্বল যে আভাস পাই, তোমাদের দুটি চোখে ভাই উজ্জ্বল যে আভাস পাই। ঈশ্বর করেছেন দান, ঈশ্বর করেছেন দান, তার কর্মের উদ্দেশ্যে করেছো আপু খ্রিস্টকে ভালোবেসে আজ আনন্দে ভরে ওঠে মন আজ আনন্দে ভরে ওঠে মন আজ আনন্দে ভরে ওঠে মন
প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচার থেকে আলোচনা করব প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের উদ্দেশ্যে মণ্ডলীর প্রস্তুতি এক বিশেষ বিষয় এই মণ্ডলীর প্রস্তুতির জন্য এখনও পবিত্র আত্মা এই জগতে বিরাজ করছেন খ্রিস্টের গোপন আগমনে মণ্ডলী ঊর্ধ্বে নীত হয়ে যাবে প্রভুর বধূ হিসাবে তাঁর সম্মুখে উপস্থিত হবে মধ্যাকাশে এবং পবিত্র আত্মাও এ জগৎ পরিত্যাগ করে চলে যাবেন কিন্তু এই জগতে মণ্ডলী যতদিন যাপন করছে তার জন্য রয়েছে এক কষ্টদায়ক অবস্থা সংকীর্ণ দ্বার ও দুর্গম পথ আর সেই মনোনীতদের সংখ্যা অতি অল্প কারণ সেই অপরিসর স্থানের যাত্রী প্রচুর হতে পারে না এই সম্পর্কে প্রভু যীশু কি বলছেন আসুন সেই প্রসঙ্গে আমরা পাঠ করি মথিলিখিত সুসমাচারের 7:13-14 সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ কর কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায় ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন আসন প্রার্থনায় অবনত হই আমরা প্রেমময় পিতা ঈশ্বর তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আরেকটি বার যে তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিলে যেন তোমার বাক্যের নিকটবর্তী হয়ে তোমার সেই গভীর নিগুড় বিষয় সকল আমরা জানি বুঝি এবং সেই মতো জীবনে চলি তুমি আমাদের সঙ্গে কথা বলো তুমি আমাদেরকে তোমার আত্মায় চালনা দান করো যেন প্রভু তোমার বাক্যের সত্য বিষয় আমরা যখন জানি তখন যেন তোমাতে আমরা আরও আসক্ত হই এবং তোমার ইচ্ছা মতো পথে চলতে পারি প্রত্যেক শ্রোতাবন্ধুর ব্যক্তিগত জীবনে পরিবারে কার্যক্ষেত্রে তোমার বিশেষ আশীর্বাদ দান করো প্রভু আমরা বিশেষ করে আজকের সেই সমস্ত ছেলে মেয়ে সন্তান সন্ততি ভাই বোনদের জন্য প্রার্থনা করি যারা বিকলাঙ্গ হয়ে বিভিন্ন গৃহেতে বা বিভিন্ন সংস্থার মধ্যে বা বিভিন্ন স্কুলে রয়েছেন তাদেরকে তুমি আশীর্বাদ করো তারা যদিও বিকলাঙ্গ কিন্তু তুমি তাদেরকে বিশেষ আশীর্বাদ করেছো এই বিশ্বাস তাদেরকে তুমি দান করো তাদের সমস্ত মনের দুঃখ তুমি মুছিয়ে দাও তোমার শক্তি দ্বারা তাদেরকে চালিত করো সেই সমস্ত কর্তৃপক্ষ যারা তাদের দেখাশোনা করেন তাদেরকে ধৈর্য এবং তোমার প্রেম তুমি দান করো আমরা সকলে তোমাদের সমর্পিত হয়ে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন প্রিয় শ্রোতা বন্ধু আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এই সময় মথিলিখিত সুসমাচার 7:13-14 পাঠ করেছি এবং এই পদ দুটোতে যে প্রশস্ত আনন্দপূর্ণ সংকীর্ণ ও দুর্গম পথের বিষয় পাই তার দ্বারা একটা চিত্র আমার চোখের সামনে ফুটে ওঠে একটা চুঙ্গি সেই চুঙ্গির একটা দিক খুব চওড়া আর অন্য দিকটা খুব সংকীর্ণ বা সরু আর প্রশস্ত দিকে প্রবেশ করলে ক্রমশ সংকীর্ণতার মধ্যে দিয়ে একেবারে ধ্বংসের মধ্যে পৌঁছাব কিন্তু সংকীর্ণ দিক হতে প্রবেশ করলে সেখানে খ্রিস্ট যীশু আছেন তিনি পথ সত্য জীবন সেখানে খ্রিস্ট কি বলছেন আসুন দেখি যোহন লিখিত সুসমাচারের 10:10 আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় উপচয় পায় আর যতই তার সঙ্গে চলতে থাকব ততই পথ প্রশস্ত হবে তার উপলব্ধি ভবিষ্যৎ বক্তা যিহেজকেলের পুস্তক 47 পাঠ করলে পাই ঈশ্বরের সিংহাসন হতে এক নদী নির্গত হয়েছে তা বিশাল নদীতে পরিণত ঈশ্বরের সন্তানের জীবনের চিত্র দিনে দিনে তা আত্মিক জীবনের প্রশস্ততার অনুভূতি প্রদান করে এই সম্পর্কে আমাদের প্রভু যীশু আমাদের সামনে তুলে ধরেছেন প্রথমে তা কেবল গোড়ালি জলের অনুভূতি এরপরে হাঁটু তারপরে কোমর এবং শেষে গলা জলের অনুভূতি এই সন্তরণের অনুভূতির পরেই আমরা আমাদের গন্তব্যস্থলে বা লক্ষ্যস্থলে পৌঁছে যাই এই নদীটা অতিক্রম করতে সমর্থ হই প্রভুর সান্নিধ্য ভক্তের জীবনকে এমনভাবে সফল করে তোলে। 15-16 পদে আমরা দেখি, ভক্ত ভাওবাদীগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। ইসরায়েল জাতিকে ভক্ত ভাওবাদী ও মণ্ডলীকে ভ্রান্ত শিক্ষকদের হতে সতর্ক করা হয়েছে, কিন্তু ভক্ত ভাওবাদী ও ভ্রান্ত শিক্ষক উভয়েরই মেষের বেশ ধারণ করে। সাধু পিতরের দ্বিতীয় পত্রে 2 অধ্যায় 1 পদে পাই, কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাওবাদীগণ উৎপন্ন হয়েছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে, তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদেরকে ক্রয় করেছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবে, এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। আমাদেরকে তাদের ফল, তাদের স্বভাব দ্বারা তাদের চিনে নিতে হবে, তা হল আমরা কি বিষয়ে তাদের জীবনে লক্ষ্য করি। 17-20 পদে দেখি, তাদের আন্তরিক মনুষ্যের আচরণ আপনার প্রার্থনাপূর্ণ জীবনের কাছে প্রকাশ হয়ে পড়বে। তাদের বোনা বীজ উৎপাদিত ফসল কেমন তা লক্ষ্য করুন। আরও বলি, ঈশ্বরের বাক্যের দীপ্তিতে তাঁর বাক্যের দর্পণে বা আয়নায় তাদের যাচাই করে নিয়ে সুস্থির ও দৃঢ় হন। মতিলিখিত সুসমাচারের 7 অধ্যায় 21 পদে দেখি যে ঐশ্বরিক যে সুবর্ণ সূত্র বা সেই সোনার সেই সুতো, তা আপনি আপনার ঠোঁটকে বা ঠোঁটে উচ্চারণ করেন এবং ক্ষণে ক্ষণে তা স্মরণ করেন। কিন্তু প্রশ্ন হল, আপনি কি স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করে চলেছেন? যদি তাই করেন, তবে খ্রিস্টের সমীপবর্তী হন এবং ত্রাণকর্তার প্রয়োজনীয়তা অনুভব করে তাকে চিনে গ্রহণ করুন, তাতে সমর্পিত হন। তাই লেখা আছে 21 পদে, যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেদিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিওকে স্পষ্টই বলিব, আমি কখনও তোমাদিওকে জানি নাই, হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও। খ্রিস্টের সমর্পিত ঐশ্বরিক সন্তানেরা স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করে এবং ক্লেশভোগ স্বীকার করে। তাদের স্মরণে রাখা উচিত, এই ক্লেশের জন্যই তারা আহত, কারণ খ্রিস্ট আমাদের জন্য দুঃখভোগ করলেন, এ হল আমাদের আদর্শ। খ্রিস্ট ধর্ম আন্তরিক মনুষ্যকে প্রস্তুত করে। খ্রিস্ট ধর্মে বাহ্যিক আচার অনুষ্ঠানে মূল্য নেই, আন্তরিক মনুষ্যকে সঠিকভাবে রক্ষা করে চলতে হবে। ক্রুশারোপিত খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থেকে ঈশ্বরের ইচ্ছা পালন করে যেতে হবে সমগ্র জীবনে। এ হল গুরুত্বপূর্ণ বিষয়। আমার ইচ্ছা নয় পিত তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এ হল খ্রিস্ট বিশ্বাসীর গন্তব্য পথ, সংকীর্ণ পথ। আমরা দেখি মতিলিখিত সুসমাচারের 7 অধ্যায় 24 এবং 25 পদে লেখা আছে, অতএব যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আমরা এতক্ষণ দুটো পথের বিষয়ে লক্ষ্য করলাম, সংকীর্ণ প্রশস্ত। এই সংকীর্ণ ও দুর্গম পথই হল খ্রিস্ট বিশ্বাসীর প্রকৃত পথ, কিন্তু প্রশস্তটা জগতের বা বিনাশের। এখন আমরা দুটো ভিত্তিমূল সম্পর্কে লক্ষ্য করব। প্রিয় শ্রোতা বন্ধু, যদি আপনি খ্রিস্টের সান্নিধ্যে আসেন, তবে প্রকৃত ভিত্তিপ্রস্তরকে পাবেন। সাধু পৌলের করিন্থীয়দের প্রতি প্রথম পত্রের 3 অধ্যায় 11 পদ পাঠ করলে আমরা পাই, লেখা আছে সেখানে, কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। খ্রিস্টেতে বিশ্রাম প্রাপ্ত হলে, আশ্রয় গ্রহণ করলে আমিও আপনি সেই ভিত্তিমূল গেঁথে উঠতে পারি। পবিত্র আত্মার বশবর্তী হয়ে আপনি পবিত্র শাস্ত্র বাইবেল অনুযায়ী বহুমূল্য সোনা রূপা এবং বহুমূল্য পাথরে নির্মিত এক বহুমূল্যবান জীবন গঠন করতে পারেন। আসুন আরও একটা ভিত্তিমূল লক্ষ্য করি, 26 এবং 27 পদে আছে। এখানে লেখা আছে বিশেষ করে, আর যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। 28 পদে লেখা আছে, যীশু যখন এই সকল বাক্য শেষ করিলেন লোকসমূহ তাহার উপদেশে চমৎকার জ্ঞান করিল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদেরকে উপদেশ দিতেন, তাহাদের অধ্যাপকদের ন্যায় নয়। আমরা দেখি সেই ভিত্তিমূল খ্রিস্টেতে যে আপন গৃহ নির্মাণ করে না বা জীবনকে ঘেঁথে তোলে না সে বোকা, যে বালির উপরে ঘর বাঁধে। হায়, সেই দৃঢ় ভিত্তি তার কোথায়, কী বা তার অবলম্বন, সে সমস্ত উপলব্ধি করে না। এই বালি বা বালুকা কি, এ হল মানুষের মঙ্গল ও তার প্রচেষ্টা। এ মানুষের বল শক্তি বুদ্ধি মঙ্গল চিন্তা ও তার প্রচেষ্টা সকলই হল মাংসের দুর্বলতা। এ মাংসময় অবস্থা হতে আরও অধিক কিছু আপনার প্রয়োজন যা সেই ঘরকে ধরে রাখবে। সাধু মথি সেই সম্পর্কে শেষ কথা বলছেন 28-29 পদে, আমাদের এই দৃঢ় ভিত্তিমূল স্বরূপ প্রভু যীশু হলেন এক শিক্ষক। তিনি অধিকারের সঙ্গে শিক্ষা দিতেন। প্রভু যীশু শাস্ত্রে যা পড়েছেন শুধুমাত্র তা পুনরাবৃত্তি করতেন না, আপনাকে আমাকেও সেই মতো দৃঢ়তার সঙ্গে প্রভুর বাক্য বলতে হবে। তার পূর্বে দৃঢ় বিশ্বাস ও ঈশ্বরের বাক্যে অধিকার সহ আমাদের খ্রিস্টেতে নির্ভরশীল হতে হবে। নচেত আমাদের নিজস্ব কিছুই নেই। প্রথমে নিজেদের জীবনে খ্রিস্ট সাধিত পরিত্রাণকে কার্যকারী হতে হবে, নচেত অপরের কাছে সেই পরিত্রাণের বাণী প্রচার করার কোনো অধিকারই আমাদের নেই। বৃষ্টি বন্যা ও বায়ুর ন্যায় যাবতীয় প্রতিকূলতাতেও খ্রিস্টেতে ভিত্তিমূল স্থাপিত বিশ্বাসের জীবন কিন্তু সুস্থির থাকে, ক্ষয় পায় না, ভেসে যায় না বা বিচলিত হয় না তার জীবন গৃহটা। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আপনার জীবন গৃহটা কিসের উপর গেঁথে তুলেছেন, বালির উপরে নয় তো? সতর্ক হন এবং সেই দৃঢ় ভিত্তিমূল খ্রিস্টেতে গেঁথে উঠুন এবং তার ইচ্ছা পালনে সচেষ্ট হন, যেন ঘোরতর পতন আপনার জীবনে নেমে না আসে। প্রভু যীশুর সেই ক্ষমতাপন্ন বাক্যের সন্নিধানে এসে আমরা বলিষ্ঠ হই আসুন। পর্বত দত্ত উপদেশ শাস্ত্রের এক মহিমাময় অধ্যায়, একে এড়িয়ে যাবেন না। আপনার দুর্বলতাকে এই অধ্যায় আপনার কাছে প্রকাশ করবে, আপনাকে রোদন করতে চেতনা দেবে এবং ত্রাণকর্তার সামনে নিয়ে আসবে। তার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করতে আপনাকে সাহায্য করবে। এক উচ্চ মানের জীবনযাপনে আপনাকে ইচ্ছুক করে তুলবে এই পর্বত দত্ত প্রভু যীশুর উপদেশ। পবিত্র আত্মাই আপনাকে এই জীবনযাপনে সহায়তা করবে। সামগ্রিকভাবে ঈশ্বরের এই বাক্যকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাব যে মানব জাতিকে শাসন করা ও তাদের পরিচালনা করার ক্ষেত্রে ঈশ্বর তিনটি মহান পদ্ধতিকে মানুষের সামনে তুলে ধরেছেন। প্রথমটা হল মসীকে দেওয়া ঐশ্বরিক ব্যবস্থা। মানুষ পাপে লিপ্ত থাকার দরুন ঈশ্বরের সহভাগিতা হারিয়ে ফেলল। ঈশ্বর মানুষের মধ্যে কেবলই মন্দতা লক্ষ্য করে এই জগৎকে ধ্বংস করে ফেললেন। নোহকে নোহর পরিবারকে রক্ষা করে পুনরায় বংশ রক্ষা করলেন। তারও পূর্বে লক্ষ্য করি কোয়েন বিপদগামী হয়েছে, হেবল হত হলেন, কিন্তু হেবলের পরিবর্তে ঈশ্বর আদম হবাকে আরও এক সন্তান দিয়েছেন যার নাম ছিল শ্বেত। এই শ্বেতের পুত্র ইনস হতেই লোকেরা সদাপ্রভুর নামে ডাকতে আরম্ভ করেছিল। এরপর নোহের পরিবার হতে পুনরায় মানুষ বৃদ্ধি পেতে লাগল। আর ঈশ্বর তাঁর জাতি, তার প্রজাবর্গ, তাঁর সন্তান হিসাবে সর্বদাই একটি সন্তানকে রক্ষা করে এসেছেন। এইভাবে তিনি তার জাতি ইসরায়েলকে গঠন করলেন, তাদেরকে ঈশ্বর এক দেশ দিতে প্রতিশ্রুতি দিলেন। এ পৃথিবীতে ঈশ্বর এই জাতিকে বিশেষ আশীর্বাদযুক্ত করলেন, অগণিত মানুষের জনসংখ্যা হয়ে দাঁড়াল, তাদের মাধ্যমে ঈশ্বর সমগ্র জগতে পরিচিত হলেন। মসির মাধ্যমে তাদেরকে মসির ব্যবস্থা প্রদান করলেন। এ ছিল এক মহান উৎসর্গীকরণের প্রথা। যাত্রা পুস্তক এর বিশদ বিবরণ প্রকাশ করে। এর অন্তর্নিহিত বিষয় হোম বেদি, যেখানে দেখি বলিদান উৎসর্গীকৃত হতো। এই বেদি প্রভু যীশু খ্রিস্টের ক্রুশকে দেখায়। ঈশ্বর কখনো সাধিত বলিদান ব্যতিরেকে কোনো পাপ ক্ষমা করেন না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি জেনেছেন নিশ্চয় যে ব্যবস্থা মানুষকে পাপ মুক্ত করতে পারে না। ব্যবস্থা বা নিয়ম কানুন, ঈশ্বরের যে নিয়ম কানুন, শুধুমাত্র মানুষকে পাপি হিসাবে গণিত হতে সহায়তা করে এবং সেই পাপকে দেখিয়ে দেয়। এ হল দণ্ডের পদ্ধতি, পরিত্রাণের পদ্ধতি নয়। অতএব সমগ্র পুরাতন নিয়মের হোম বলিদান ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকেই ইঙ্গিত করে। প্রভু যীশু পুরাতন নিয়মের সমস্ত ভবিষ্যৎবাণীর পূর্ণতারূপে পৃথিবীতে এসেছিলেন আর আয়ারূপে নিজেকে উৎসর্গ করলেন। অথচ এ সত্ত্বেও তাঁর নিজের জাতি তাকে প্রত্যাখ্যান করেছিলেন। সাধু মথি তাঁর সুসমাচারে খ্রিস্টকে রাজাস্বরূপে উপস্থিত করেছেন। খ্রিস্ট যীশু যে সেই রাজা, সেই পরিপ্রেক্ষিতেই এবং সেই আলোকপাতেই সুসমাচারের সকলই প্রকাশিত। খ্রিস্ট রাজা হিসাবে জন্মেছেন, রাজা হিসাবে জীবনযাপন করেছেন, রাজা হিসাবে মৃত্যুবরণ করেছেন, মৃতগণের মধ্য হতে রাজা হিসেবে পুনরুত্থিত হয়েছেন এবং এই পৃথিবীতে তিনি রাজা হিসেবে পুনরাগমনও করবেন। মসির ব্যবস্থা হতে পৃথকভাবে তিনি এই পৃথিবীতে থাকাকালীন আইনকে ঘোষণা করেছিলেন। খ্রিস্টের প্রবর্তিত এই উপদেশ আরও সূক্ষ্ম, সেই জন্য তিনি বলেছিলেন তিনি ব্যবস্থা পূর্ণ করতে এসেছেন, লোপ করতে নয়। মানুষের জীবনে পবিত্রতার কাজ কিভাবে সিদ্ধ হয়, খ্রিস্টই আমাদের পরিমাপ। তার পরিমাপে বৃদ্ধি পেতে পবিত্র আত্মা এই যুগে প্রভু যীশু প্রদত্ত আদেশগুলো মেনে চলতে সহায়তা করে, আর সেই পরিমাপে বৃদ্ধি পেতে পেতে এই কথা মনে রাখতে হবে, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। আসুন এইবারে আমরা আসব মতিলিখিত সুসমাচারের 8 অধ্যায়। সাধু মতি যে খ্রিস্টের একটা জীবনচরিত আমাদের সামনে তুলে ধরেছেন তাই নয়, কিন্তু খ্রিস্টের সম্পর্কে এক ধারণা আমরা এখানে পাই যা কোনো প্রকারেই এড়িয়ে যাওয়া চলবে না। প্রভু যীশু রাজাস্বরূপে পর্বতে আরোহণ করলেন, আমরা দেখতে পেলাম তিনি তার প্রকাশকে ঘোষণা করলেন স্বর্গরাজ্যের ও প্রেমভূমি পুত্রের রাজ্যের ব্যবস্থাগুলো। তারপর পর্বততে তিনি অবরোহণ করলেন, আর এখানে পাই তার অলৌকিক কাজ সম্পাদনের 12 বিবরণ। এই অধ্যায় বর্ণিত 6 অলৌকিক কাজ যা তার ঐশ্বরিক পরাক্রমে রাজকীয় শক্তিতে সাধিত হয়েছে। প্রথমত এক কুষ্ঠির সুস্থতা প্রাপ্তি, আমাদের প্রভু তাকে স্পর্শ করেছিলেন, মানুষের মধ্যে এইটি খুব খারাপ এক ব্যাধি ছিল তখনকার সময়। দ্বিতীয়ত শতপতির এক দাসের সুস্থতা প্রাপ্তি, কত দূরত্বে থেকেও আমাদের প্রভু এই দাসকে সুস্থ করেছিলেন, ওই দাসের সঙ্গেই কোনরূপ শারীরিক যোগাযোগ খ্রিস্টের ছিল না। তৃতীয়ত পিতরের শাশুড়ির আরোগ্য প্রাপ্তি, প্রভু তাকে স্পর্শ করে চতুর্থত তিনি ভূত ছাড়িয়েছিলেন। পঞ্চমত প্রকৃতি রাজ্যে ও তিনি তার পরাক্রম ব্যবহার করলেন ঝড় ও সমুদ্রের তাণ্ডবতাকে শান্ত করে। ষষ্ঠত দুজন গাদারীয় ভূতগ্রস্তকে সুস্থ করেন, এক কঠিন ও অসাধারণ সুস্থতাকরণ। একটা স্থানে নয়, বিভিন্ন স্থানে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমাদের প্রভু এই পরাক্রমী কার্য সাধন করেছিলেন। আসুন আমরা সেই কাজের গতিকে একটু লক্ষ্য করি। 8 অধ্যায় 1 পদে লেখা যে তিনি পর্বত হইতে নামিলে বিস্তর লোক তাহার পশ্চাৎ গমন করিল। এখানে লক্ষ্য করুন, অল্প কিছু লোক নয় কিন্তু বিস্তর লোক খ্রিস্টের পশ্চাৎ পশ্চাৎ চলতে লাগল। কফর্নম, যেখানে তার প্রধান কার্যালয় ছিল, সেই দিকে তিনি চলেছেন পর্বততে অবতরণ করে, আর পরবর্তী অলৌকিক ক্রিয়া সেখানে সাধিত হয়েছিল। এই বিস্তর জনতার মধ্যে বিভিন্ন স্বভাব বিশিষ্ট মানুষ ছিল, কিন্তু খ্রিস্ট যীশু এক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিস্বরূপে কাজ করে চলতেন এবং উপদেশও প্রদান করতেন। 2 পদে দেখুন, এক বিরাট উচ্চতা হতে এখন এক গভীর নিচে তিনি নেমে এসেছেন। কুষ্ঠকে পবিত্র বাইবেল শাস্ত্রে পাপের সঙ্গে তুলনা করা হয়, যা হল দুরারোগ্য এক রোগ তখনকার সময়। এক ঘৃণ্য ব্যাধি হিসাবে সমাজে এই রোগটি তখন স্বীকৃত ছিল। ওই কুষ্ঠরোগী প্রভু যীশুর কাছে এসে জিজ্ঞাসা করেনি যে আপনি কি আমায় সুস্থ করতে পারেন, অথবা আপনি কি আমাকে সুস্থ করতে সমর্থ আছেন। না, এসব কোনো প্রশ্নই সে করেনি প্রভুকে। এর কারণ হল ওই কুষ্ঠির খ্রিস্টের উপরে বিশ্বাস ছিল। খ্রিস্টের প্রভুত্বে তার বিশ্বাস করণবশতই সে বলতে পেরেছিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে শুচি করিতে পারেন। আমরা যা কিছু ঈশ্বরের সন্নিধানে চেয়ে থাকি তার সমস্ত ঈশ্বরের ইচ্ছা হয় না, তার ইচ্ছা হলে তাহলেই সেই যাচনার বিষয় আমরা পাই। ওই কুষ্ঠি ঈশ্বরের ইচ্ছা বা প্রভু যীশুর ইচ্ছার অপেক্ষা করেছিল। তার প্রার্থনা ছিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা আমাকে শুচি করিতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের দিনেও বহুজন এমন প্রার্থনাই করে চলেছেন, প্রভু তুমি এই করো, তুমি ওই করো। কিন্তু মনে রাখুন, তাকে সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলময় ঈশ্বর জানেন আমাদের কিসে মঙ্গল, আর তাই হতে দিন আমাদের জীবনে। 3 পদে দেখি যে তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন। রোগীটির জীবনে কি ঘটেছিল তা আপনি বা আমি কেউই জানি না, কিন্তু মনে করুন হয়তো লোকটি তার ক্ষেত্রে লাঙল চষছিল, হঠাৎ লক্ষ্য করেছিল তার হাতে কিছু চামড়ার রোগ হয়েছে। সে তার স্ত্রীকে দেখিয়েছিল, তার স্ত্রী তার হাতে মলম জাতীয় কিছু লাগিয়ে দিল। পরদিন সকালে লোকটি ক্ষেত্রে গিয়ে যথারীতি কাজ করতে লাগলো, কিন্তু সেদিন লক্ষ্য করল ওই রোগগ্রস্ত স্থানটি কিছুটা লাল হয়ে উঠেছে। এইভাবে একটা সপ্তাহ চলে গেল, ওই অসুস্থ অংশ বাড়তে লাগলো, তার স্ত্রী কিছুটা বিচলিত হয়ে পড়েছিল। সে তার স্বামীকে পরামর্শ দিল যেন তার স্বামী যাজকদের কাছে নিজেকে দেখায়, আর লোকটি যাজকের কাছে গিয়েছিল। যাজক তাকে 14 জন্য আলাদা করে রাখল। এই নিরূপিত সময়ান্তে দেখা গেল সেই অবস্থা বৃদ্ধি পেয়েছে। তখন যাজক তাকে বললেন সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে। রোগীটি যাজকের কাছে স্ত্রী ও সন্তানদের হতে বিদায় গ্রহণের অনুমতি প্রার্থনা করল, কিন্তু যাজক জানালেন, আমি দুঃখিত, তুমি বিদায় গ্রহণের জন্য তাদের কাছে যেতে পারবে না। তুমি তোমার স্ত্রীকে আলিঙ্গন জানিয়ে তার কাছ হতে বিদায় নিতে পারবে না। সন্তানদেরকে তুমি তোমার স্নেহচুম্বন দিয়ে তাদের কাছ হতে বিদায় গ্রহণ করতে পারবে না। তুমি কোনো মতেই তোমার পরিবারের কাছে যেতে পারবে না। শুধু দূর হতে সকলকে চেঁচিয়ে এই কথাই বলে যাবে, আমি অশুচি, আমি অশুচি। এক নির্বাসিত স্থানে তাকে রেখে দেওয়া হবে এবং সে দূর হতে দেখতে থাকবে তার সন্তানেরা বৃদ্ধি পেয়ে চলেছে। তারা তার খাবার এক নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে ফিরে যাবে, অর্থাৎ কেউ তাকে স্পর্শ করবে না এবং ওই ব্যক্তিও কাউকে স্পর্শ করবে না। তারা ফিরে গেলে রোগীটি গিয়ে খাবারটা নিয়ে আসবে। এইভাবেই লোকটার দিন চলছিল। কি ভয়ানক তখনকার দিনের অবস্থা চিন্তা করুন। হঠাৎ একদিন সে প্রভু যীশুর সন্ধান পেয়েছিল এবং বলেছিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছায় আমাকে শুচি করিতে পারেন। আর প্রভু কি করেছিলেন জানেন? প্রভু তাকে হাত বাড়িয়ে স্পর্শ করেছিলেন। আর আমি এ বিষয়ে সুনিশ্চিত যে প্রভু যীশুর সেই স্পর্শে এক আশ্চর্য অনুভূতি ছিল, যা সেই কুষ্ঠি এর পূর্বে কখনো অনুভব করেনি, উপলব্ধি করেনি। এই স্পর্শ, এই অভূতপূর্ব অনুভূতিটি ওই কুষ্ঠিকে শুধুমাত্র কুষ্ঠরোগতে মুক্ত করলো তাই নয়, সে তার পরিবারে মানব সমাজে ফিরে যেতে পেরেছিল। সুচিকৃত হয়ে সে ঈশ্বরের পরিবারের একজন হয়ে উঠেছিল। লেখা আছে, আর তখনই সে কুষ্ঠ হইতে সুচিকৃত হইল। আঠের অধ্যায় চার পদ দেখি, আমরা এও দেখি যে মাকলিখিত সুসমাচারে আমরা এই বিষয়টা লক্ষ্য করে জানতে পারি যে কুষ্ঠরোগীটি সুস্থতা প্রাপ্ত হয়ে সুচিকৃত হয়ে এতই উল্লসিত হয়েছিল যে সে বাইরে গিয়ে সেই কথা এমন অধিক প্রচার করত, চারিদিকে বলতে লাগলো যে যীশু আর প্রকাশ্যরূপে কোনো নগরে প্রবেশ করতে পারল না, কিন্তু বাইরে নির্জন স্থানে থাকলেন, আর লোকেরা সকল দিক হতে তাঁর কাছে আসতে লাগল। এরপরে দেখা যায় শতপতির দাসের সুস্থতা প্রাপ্তি, মতিলিখিত সুসমাচারে আটের অধ্যায় পাঁচ পদে। এখন প্রভু যীশু কাফরনাউম নগরে প্রবেশ করতে চলেছেন। মনে হয় এই শতপতি ওই কুষ্ঠরোগীটার সুস্থতা প্রাপ্তির বিষয়ে জানতে পেরেছিল। আর এই শতপতি ছিল বিজাতীয়, একশো জনের উপরে অধিকর্তা। প্রিয় শ্রোতা বন্ধু, তিনি বিশ্বাস করেছিলেন, তাই আমরা দেখতে পাই তার দাসও সুস্থ হয়েছিল। আমরা যদি বিশ্বাস করি, ঈশ্বরের অলৌকিক কাজ আমরা দেখতে পাব। আমরা যদি সন্দেহ করি, তাহলে আমরা কখনো ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পাব না। তাই আসুন বিশ্বাসে অগ্রসর হই, ঈশ্বরের বাক্যের দ্বারা, প্রার্থনায়, সহভাগিতার মধ্যে দিয়ে, জীবনযাপনের মধ্যে আমাদের বিশ্বাসকে দৃঢ় করে তুলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।